বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 6 সেপ্টেম্বর, 22 ভাদ্র এবং ফার্সি 15 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট, বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন পরমাণু বিষয়ে আমেরিকাকে দেয়া ইরানের জবাবের ব্যাপারে ইউরোপের প্রতিক্রিয়ায় ইরানের মন্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে ভূ রাজনৈতিক পরিবর্তন ও পতনের দ্বারপ্রান্তে পশ্চিমা সাম্রাজ্যবাদ শীর্ষক আলোচনার প্রথম পর্ব। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আঞ্চলিক দেশগুলোকে নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু দিতে পারেনি দখলদার ইসরায়েল, বলেছেন ইরানের শীর্ষ কমান্ডার বাকেরি। বৈঠক করেছেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে রেল, বন্যা নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থা সহ মোট 7টি চুক্তি সই। বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আবারও ভারী গোলাবর্ষণ, সীমান্তবাসীরা আতঙ্কে। এবং চীন, ভারত সহ কয়েকটি মিত্র দেশের সঙ্গে চলমান যৌথ সামরিক মহড়া পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতিকে অবৈধ উল্লেখ করে ইরানের শীর্ষ জেনারেল বলেছেন আঞ্চলিক দেশগুলোর জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু দিতে পারেনি দখলদার ইসরায়েল। গতকাল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ শহীদ কাসেম সোলাইমানির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি বলেন পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি অবৈধ। এটি যে শুধু আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ তাই নয়, উল্টো এটির উপস্থিতি নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। জেনারেল বাকেরি বলেন কিছু আঞ্চলিক দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। এছাড়া ইসরায়েল মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী সেন্টকমে যোগ দেওয়ার ফল আমাদের জন্য সুনির্দিষ্ট কিছু হুমকি তৈরি হয়েছে। কাজেই আমরা পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি মেনে নিতে পারি না। পারস্য উপসাগরের নিরাপত্তা শুধুমাত্র এই অঞ্চলের দেশগুলোই নিশ্চিত করতে পারে বলে জানান ইরানের সেনাপ্রধান। তিনি বলেন এমনকি এই অঞ্চলের আন্তর্জাতিক পানি সীমায়ও কোনো বহিঃশক্তির উপস্থিতির প্রয়োজন নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইলেকট্রনিক্স শিল্প সংস্থা সাই ইরান এর প্রধান রিয়ার অ্যাডমিরাল রাস্তেগারি বলেছেন আজারবাইজানের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় নিজস্ব প্রযুক্তির বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হবে। বাকুতে আয়োজিত এই মেলার নাম দেওয়া হয়েছে এডেক্স। তিনি আরও বলেছেন আজারবাইজান একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র, দেশটির আমন্ত্রণে তারা সেখানে অংশ নিচ্ছে। এই প্রদর্শনীতে জল, স্থল ও বিমান বাহিনীর নানা সাফল্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হবে। রাস্তেগারি বলেন, আজারবাইজানের সঙ্গে আমাদের স্থল ও পানি সীমা রয়েছে। এই দেশের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত সামরিক মেলায় দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরানের সামরিক কর্মকর্তাদের বৈঠক হবে বলে তিনি জানান। ইসলামী প্রজাতন্ত্র ইরান বর্তমানে এই অঞ্চলের একটি বড় সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি সৌদি জোট নতুন করে যুদ্ধে আসে তাহলে ইয়েমেনের সামরিক বাহিনীর উন্নত যুদ্ধ সক্ষমতায় তারা হতভম্ব হয়ে যাবে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাশহাতের সঙ্গে গতকাল এক বৈঠকের সময় জেনারেল আতিফি এসব কথা বলেছেন। তিনি বলেন, ইয়েমেনের সেনারা সৌদি জোটের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে প্রস্তুত রয়েছে, কিংবা দেশের প্রতি ইঞ্চি মাটি সৌদির কবল থেকে মুক্ত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। জেনারেল আল আতিফি আরও বলেন, যদি সৌদি জোট সাময়িক যুদ্ধবিরতির সুযোগ নিয়ে আগ্রাসন এবং অবরোধের অবসান না ঘটায়, তাহলে তারা ইয়েমেনের সামরিক বাহিনীর এমন একটা উন্নত অবস্থা দেখবে যাতে তারা বিস্মিত হতে বাধ্য। বৈঠকে রাজনৈতিক পরিষদের প্রধান আল মাশহাদ বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী মাতৃভূমির নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে রক্ষাকবচ এবং দেশকে খণ্ড বিখণ্ড করার বিষয়ে সমস্ত বিদেশি ষড়যন্ত্র উন্মোচন করতে সক্ষম। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। ভারত ও বাংলাদেশের মধ্যে রেল, বন্যা নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থা সহ মোট 7টি চুক্তি সই হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারত ও বাংলাদেশের মধ্যে রেল, বন্যা নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থা সহ 7টি চুক্তি সই হয়েছে। আজ মঙ্গলবার হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার 4 দিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার তাকে দিল্লির রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে আলাপ পরিচয় ও করমর্দন পর্ব চলে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতকে বন্ধু সম্বোধন করে তিনি বলেন, ভারত আমাদের বন্ধু, আমি যখনই ভারতে আসি আমার দারুণ লাগে। তার কারণ, এখানে এলে আমার মনে পড়ে যায় আমাদের দেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথা। আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, আমরা পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে চলি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমাদের পারস্পরিক সহযোগিতা কয়েক বছর ধরে বেড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেন, আমাদের কোভিড মহামারী এবং সাম্প্রতিক বৈশ্বিক ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার এবং আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা উচিত। আগামী 25 বছরে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আবারও ভারী গোলাবর্ষণ শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশের ওই সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের সীমান্ত জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আবারও ভারী গোলাবারুদের আওয়াজে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উপজেলার ঘুমঘুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সকাল 8টা থেকে সীমান্তের ওপারে ভারী গোলাবারুদের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরপর শুধু গুলির আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছে আমাদের পুরো সীমান্ত এলাকা কেঁপে উঠছে। সবাই ভয় ও আতঙ্কে আছি, কিন্তু এলাকা ছেড়ে যাব কোথায়? মিয়ানমারের রাখাইন রাজ্যের রাখাইনদের সংগঠন আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের মধ্যে আজ মঙ্গলবার সকাল থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন তম্বরু সীমান্তের বাসিন্দারা। সীমান্ত এলাকাবাসী আপাতত যার যার ঘরে অবস্থান করছেন। সীমান্ত জুড়ে এখনও বিজিবি ও পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ইসলাম দুপুরে সাংবাদিকদের বলেছেন, সীমান্ত এলাকার জনপ্রতিনিধিরা আমাকে সকাল থেকে গোলাগুলির খবর জানিয়েছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি যে খুব জরুরি না হলে কেউ যেন ঘর থেকে বের না হয়, তারা যেন ঘরের ভেতরে থাকেন, বাচ্চাদের ঘরে রাখেন। তিনি জানান, অনেক সময় দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা গভীর বনে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান এবং সেখানে পাহাড়ের ঢালে অনেকে জুম চাষও করে থাকেন। যেহেতু সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে, তাই আপাতত তাদেরকে এসব কাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সীমান্তবর্তী এলাকার বাংলাদেশিরা আশঙ্কা করছেন, রাখাইন অঞ্চলে এখনও যেসব রোহিঙ্গা নিরাপত্তাহীনতার মধ্যে অবস্থান করছেন, তাদেরকে আরেক দফা বিপদের মাঝে ঠেলে দিয়ে মিয়ানমার জান্তা যুদ্ধবিমান, হেলিকপ্টার আর কামান বন্দুক দিয়ে গ্রামেগঞ্জের জনপদে হামলা তীব্র করেছে। জান্তারা চায় চরম নিরাপত্তাহীনতার মাঝে রোহিঙ্গারা আবারও বাংলাদেশের দিকে পালিয়ে যাক, তবে এবার যাতে আর কোনো রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিশেষ সতর্ক রয়েছে স্থানীয় জনগণ এবং সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। চীন, ভারত সহ কয়েকটি মিত্র দেশের সঙ্গে চলমান যৌথ সামরিক মহড়া পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ একথা জানিয়েছেন। ভস্তক 2022 নামের এই সামরিক মহড়া শুরু হয়েছে 1 সেপ্টেম্বর। দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার সের্গেভস্কি সামরিক রেঞ্জে আজ এই মহড়া পরিদর্শন করেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় তার সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু ও রুশ সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ উপস্থিত ছিলেন। ভ্যালেরি গেরাসিমভের তত্ত্বাবধানে এ যৌথ সামরিক মহড়ায় রাশিয়ার সঙ্গে চীন, ভারত, লাওস, মঙ্গোলিয়া, সিরিয়া ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ অংশ নিয়েছে। চলমান মহড়ায় 52,000-এর বেশি সেনা অংশ নিচ্ছে। রাশিয়ার বিভিন্ন সেনাঘাঁটিতে ও দেশটির পূর্ব উপকূলের জলসীমায় 14 সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিরোধ চলছে। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ চরমে পৌঁছেছে। এ অবস্থায় চীন ও ভারতের অংশগ্রহণে রাশিয়ার যৌথ মহড়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির উপর থেকে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না পর্যন্ত নর্ড স্ট্রিম 1 পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আগে মস্কো বলেছিল, মেরামত কাজের জন্য পাইপলাইনটি 3 দিনের জন্য বন্ধ রাখতে হচ্ছে। সেই 3 দিন শেষ হয়ে যাওয়ার পর এখন রাশিয়া বলছে পাইপলাইনটি আবার খুলতে না পারার দায় পশ্চিমা দেশগুলোর। নিষেধাজ্ঞা তুলে নিলে কিংবা নিষেধাজ্ঞার মাত্রা কমালে কি গ্যাস সরবরাহ আবার শুরু হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অবশ্যই রাশিয়া তার পাইপলাইন চালু না করলে ইউরোপীয় দেশগুলোতে আসন্ন শীতকালে গ্যাসের আকাল দেখা দিতে পারে এমন আশঙ্কায় গতকাল ইউরোপে গ্যাসের দাম বেড়ে যায়। আগামী মাসে সরবরাহ করার জন্য হল্যান্ডের গ্যাসের দাম সোমবার 30% এবং ব্রিটেনের গ্যাসের দাম 35% বেড়ে যায়। হল্যান্ডের গ্যাসের দামকে ইউরোপের বাজারে স্ট্যান্ডার্ড ধরা হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস নির্বাচিত হওয়ায় দেশটির অর্ধেক নাগরিক হতাশ হয়েছে। গতকাল প্রকাশিত ইউগভের জরিপ ফলাফল এই তথ্য দিয়েছে। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাস প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তিনি দেশের মন্ত্রিসভা গঠন করবেন, একথা জেনে ব্রিটেনের অর্ধেক মানুষ হতাশা প্রকাশ করেছে। এছাড়া দেশের 1/3 মানুষ গভীর হতাশা প্রকাশ করেছে। মাত্র শতকরা 4% মানুষ খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে। এছাড়া শতকরা 18% মানুষ মোটামুটি খুশি। ব্রিটেনের জীবনযাত্রার ব্যয় যে মারাত্মকভাবে বেড়ে গেছে তা নিয়ন্ত্রণ করতে লিজ ট্রাস সক্ষম হবে কিনা তা নিয়ে শতকরা 67% মানুষ সন্দেহ প্রকাশ করেছে। জীবনযাত্রার ব্যয় কমানো এই মুহূর্তে ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা বলে বিবেচনা করা হচ্ছে। এদিকে ইউগভের আরেকটি জরিপের ফলাফলে বলা হয়েছে, শতকরা ৪০% মানুষ বলেছে জীবনযাত্রার ব্যয় কমানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের উপর তাদের কোনো রকমের আস্থা নেই। চীনের সিচুয়ান প্রদেশে 6.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 46 জন নিহত হয়েছেন। গতকাল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশটি ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের ফলে ভূমিধসের সৃষ্টি হয় এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। এ পর্যন্ত 16 জন নিখোঁজ রয়েছেন এবং 50 জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংদু। শহরটিতে 2.10 কোটি মানুষের বসবাস রয়েছে। ভূমিকম্পের কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা সিচুয়ান প্রদেশে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিষয়ক ভিয়েনা আলোচনায় ইরানের প্রতিনিধি দলের উপদেষ্টা বলেছেন, ইসলাম ইরান সম্ভাব্য সমঝোতায় কোনো ধরনের অস্পষ্টতা মেনে নেবে না। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিষয়ক ভিয়েনা আলোচনায় ইরানের প্রতিনিধি দলের উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়ায় বলেছেন, ইসলামী ইরান সম্ভাব্য সমঝোতায় কোনো ধরনের অস্পষ্টতা মেনে নেবে না। বোরেল সম্প্রতি পরমাণু সমঝোতা লঙ্ঘনে মার্কিন ভূমিকার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের আশা কমে এসেছে, কেননা আলোচনায় ঐকমত্য হওয়ার পরিবর্তে বরং দূরত্ব আরও বেড়েছে। ইরানের পরমাণু আলোচক দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্দি বলেছেন, জোসেফ বোরেল হচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের আস্থাভাজন ব্যক্তি এবং তিনি হয়তো এটা ভুলে গেছেন যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যেই ভিয়েনায় আলোচনা চলছে, যে নিষেধাজ্ঞা ইরানের বেশিরভাগ মানুষকে টার্গেট করেছে। অথচ ইরান ওই সমঝোতা পুরোপুরি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। প্রকৃতপক্ষে বোরেলের এই বক্তব্য গত সপ্তাহে দেয়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যেরই অনুরূপ। মার্কিন ওই কর্মকর্তা ইরানের জবাবকে অগঠনমূলক বলে অভিহিত করেছিলেন। তিনি এও বলেছিলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে ইরানকে অবশ্যই তার প্রতিশ্রুতি অনুযায়ী চলতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, অতীতে আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গের বহু উদাহরণ রয়েছে এবং ইউরোপও পরমাণু সমঝোতা অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষা করেনি। অথচ ইরান শুরু থেকেই সব প্রতিশ্রুতি মেনে চলে আসছিল। এ অবস্থায় ইরান জানিয়ে দিয়েছে, নতুন যে কোনো সমঝোতায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা থাকতে হবে, যাতে ইরান অর্থনৈতিক দিক দিয়ে সুবিধা পেতে পারে। কারণ নতুন সমঝোতায় যদি এ নিশ্চয়তা বা স্বচ্ছতা না থাকে, তাহলে প্রতিপক্ষ আবারও এর অপব্যবহার শুরু করবে। ইরান মনে করে পরমাণু সমঝোতার ব্যাপারে পাশ্চাত্যের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ নতুন কিছু নয়। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি সংবাদ সম্মেলনে বলেছেন, নিশ্চয়তা প্রদান ইরানের পক্ষ থেকে যাচাই বাছাই এবং স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেই কেবল নতুন করে পরমাণু সমঝোতা হতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করছেন। তার এই সফর নিয়ে বিএনপি ও সরকার পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে আজ সোমবার দুদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সই হওয়া সাতটি স্মারক হল কুশিয়ারা নদী থেকে 153 কিউসেক পানি উত্তোলন, দুদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের মধ্যে সহযোগিতা, ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা, বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ, বাংলাদেশ ও ভারতের রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা প্রসার, ভারত বাংলাদেশের টেলিভিশনের মধ্যে সমঝোতা এবং মহাকাশ প্রযুক্তি খাতে সমঝোতা স্মারক। এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবন হায়দরাবাদ ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় ভারত সফর নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, যখনই ভারতে আসি তা আমার জন্য অত্যন্ত আনন্দের, বিশেষ করে আমার জন্য। এদিকে ঢাকায় এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি, ফলে বহির্বিশ্বের সাথে চুক্তি করে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করা তাদের পক্ষে অত্যন্ত দুরূহ কাজ। মিয়ানমারের ক্ষেত্রে দেখেছি, মিয়ানমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে মর্টার শেল মারছে, গোলা মারছে, কিন্তু বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে মৌখিক প্রতিক্রিয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারেনি।
এবং এই সরকার তাদের বন্ধুদের সমর্থন ছাড়া টিকে থাকা তাদের কঠিন আছে এবং বন্দুক পিস্তল নিয়ে টিকে থাকা কঠিন আছে। তারা চাইবে যে আগন্তুক নির্বিষয়ে সামনে নির্বাচনের আগে সেইটাকে যদি তারা কোনো রকম আরো শক্তিশালী করতে পারে। আমরা বিশ্বাস করি সুষ্ঠু অবাধ নির্বাচন, সেই ব্যাপারে গণতান্ত্রিক সরকারগুলো তাদের ভূমিকা তারা পালন করবে।
তবে বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেছেন, ভারত থেকে যা কিছু অর্জন তা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। এর আগে বিএনপি ভারতকে কেবল দিয়েই গেছে।
ভারতের কাছ থেকে যাহা কিছু আদায় সেটি আওয়ামী লীগ সরকারই করেছে, জননেত্রী শেখ হাসিনাই করেছেন, আর বিএনপি ভারতকে সব দিয়ে এসেছেন।
ওদিকে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক অমীমাংসিত সমস্যার সমাধান করেছে দুই দেশ এবং আমরা আশা করি তিস্তার পানি বণ্টন চুক্তি সহ সকল অমীমাংসিত সমস্যার দ্রুত সমাধান হবে। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিকটতম প্রতিবেশী ভারত, ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে আজ বিশ্বে পরিচিত। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তৃতায় বলেছেন, আগামী দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। যৌথ বিবৃতিতে মোদি বলেন, বাংলাদেশ আজ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং এই অঞ্চলে আমাদের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে দর্পণ।
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
বর্তমান বিশ্ব ব্যাপক ভূরাজনৈতিক পরিবর্তনের মুখে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের একক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্নকে চুরমার করে দিয়ে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
একটা একসময় বিশ্বজুড়ে ব্রিটিশদের আধিপত্য বজায় ছিল। তাদের সাম্রাজ্য এতদূর পর্যন্ত বিস্তৃত ছিল যে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। একসময় প্রবল প্রভাবশালী এই ব্রিটিশ সাম্রাজ্যেও অবসান ঘটেছিল। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দায়িত্ব পালনকালে এক সম্মেলনে বলেছিলেন, নতুন শতাব্দীতে সময়ের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক পরিবর্তন ঘটবে রাশিয়ার পক্ষ থেকে নয়, বরং চীনের পক্ষ থেকে। বিশ্বের উপর আর্থ রাজনৈতিক ক্ষেত্রে পাশ্চাত্যের আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। বর্তমান বিশ্ব দুই মেরুকেন্দ্রিক অথবা বহু মেরুকেন্দ্রিক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান শতাব্দীতে এই প্রথম প্রাচ্য পাশ্চাত্যের মুখোমুখি হতে যাচ্ছে।
খোদ পাশ্চাত্যের চিন্তাশীল ও সংবাদ মহল থেকে বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে পাশ্চাত্যের একক আধিপত্য ক্রমেই শেষ হয়ে আসছে। পাশ্চাত্যের যে কোনো বড় কর্মকর্তা কিংবা রাজনীতিবিদ যারা বিশ্বে পাশ্চাত্যের আধিপত্য প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছেন, তাদের কেউ যদি বিশ্বে পাশ্চাত্যের প্রভাব কমে যাওয়ার কথা স্বীকার করেন, তাহলে আগামী দিনের ভূ রাজনৈতিক পরিবর্তন নিয়ে বিতর্ক তীব্র আকার ধারণ করবে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, গত চার শতাব্দী ধরে পাশ্চাত্যের আধিপত্যের অবসান ঘটার পর বর্তমান একবিংশ শতাব্দীর বিশ্ব শাসন কাঠামোর ধরন কেমন হবে। এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিশ্বে প্রথম কিভাবে পাশ্চাত্যের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল সেদিকে নজর দেওয়া যাক। খ্রিস্টীয় ১৬ ও ১৭ শতকের দিকে গোটা বিশ্বের উপর পাশ্চাত্যের আধিপত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। বিশেষ করে স্পেন ও পর্তুগাল প্রতাপের সাথে বিশ্বের উপর আধিপত্য প্রতিষ্ঠায় মেতে ওঠে। এভাবে ১৮ শতক পর্যন্ত পাশ্চাত্যের আধিপত্যকামিতা বজায় থাকে। ১৮ শতককে ফরাসি উপনিবেশবাদী শতাব্দী হিসেবে উল্লেখ করা যায়। এরপর শুরু হয় ব্রিটিশ উপনিবেশিক যুগ।
ব্রিটিশ উপনিবেশিক যুগের অবসানের পর বিংশ শতাব্দীতে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি ইউরোপের স্থলাভিষিক্ত হয়। এভাবে বিশ্বের জাতিগুলোর মুক্তিদাতা হিসেবে জাহির করে পাশ্চাত্য শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে এবং তাদের মূল্যবোধ অন্য জাতিগুলোর উপর চাপিয়ে দেওয়ার সুযোগ পায়। মার্কিন সরকারগুলো ১৯১৯ সালের মধ্যে বিশ্বে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হয় এবং তারা এখনও পরাশক্তি হিসেবে টিকে আছে। আমেরিকায় জাতিসংঘ আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF ও বিশ্ব ব্যাংক এই তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। বিশ্বে যখন আমেরিকার প্রভাব বেড়েই চলছিল, তখন ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ চলে। এরপর ফের ইতিহাসের গতিধারা পাল্টাতে থাকে এবং তখন থেকে ভূ রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যায়।
গত শতাব্দীতে ১৯৭৯ সালে বিশ্ব ইতিহাসে বড় ধরনের পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। যদিও ভূ রাজনৈতিক পরিবর্তনের বিষয়টিকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু ১৯৭৯ সালের নজিরবিহীন ঘটনাগুলো ছিল বিশ্বকে নাড়া দেওয়ার মতো। আর সেই ঘটনা ছিল গণ আন্দোলনের মুখে ইরানের শাহ সরকারের পতন এবং সাড়া জাগানো ইসলামী বিপ্লব। ইরানের ইসলামী সরকার তখনও যেমন দুই পরাশক্তির ভীত কাঁপিয়ে দিয়েছিল, তেমনি এখনও আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের ফলে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় মিত্রকে হারায়। কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বিপ্লবের স্থপতি মরহুম ইমাম খমিনী রহমতুল্লাহ আলাইহ গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক চেহারাকে পাল্টে দিয়েছিলেন। ওই সময় পুরো মধ্যপ্রাচ্যের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব লাভের জন্য আরব সরকারগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল, কিন্তু ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই নিজেকে সব মুসলমানের সমর্থক হিসেবে তুলে ধরেন এবং বিশ্ববাসী সর্বত্র ইরানে ইসলামী বিপ্লবের প্রভাব প্রত্যক্ষ করে।
ইসলামী বিপ্লবের প্রভাবে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আবির্ভাব ঘটে। এরপর ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালানোর পর ইরাকেও সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ শক্তি গড়ে ওঠে। ২০০১ সালে সিরিয়াও বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে পাল্টা প্রতিরোধ শক্তি গড়ে ওঠে। ইয়েমেনেও আনসারুল্লাহ প্রতিরোধ বাহিনী গড়ে উঠেছে, যারা কিনা সাম্রাজ্যবাদী মার্কিন ও ইসরায়েলের বিরোধী। মোট কথা, ইরানের ইসলামী বিপ্লব গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক চেহারাই পাল্টে দিয়েছে এবং আজ হোক কাল হোক সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে এ অঞ্চল থেকে পাত্তারি গোটাতে হবে। ১৯৭৯ সালে বিশ্বে দ্বিতীয় বড় পরিবর্তন সংঘটিত হয় চীনে। চীনা নেতা জিং শিয়াংপিং ক্ষমতায় আসার পর রাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের সংস্কার কর্মসূচি বাস্তবায়ন শুরু করেন। তিনি খুব দ্রুত ও কার্যকরভাবে বিভিন্ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেন।
প্রায় ৪০ বছর পর বিশ্ব চীনের চোখ ধাঁধানো অর্থনৈতিক অগ্রগতি প্রত্যক্ষ করছে। নিঃসন্দেহে আর্থসামাজিক ক্ষেত্রে চীনের এই বিস্ময়কর পরিবর্তন মানব ইতিহাসে অনেক বড় ঘটনা। এছাড়া দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলো খুব দ্রুত গতিতে অর্থনৈতিক উন্নতি করে, কিন্তু চীন ছিল একমাত্র দেশ যে কিনা বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও অর্থনৈতিক উন্নতি করতে সক্ষম হয়। ১৯৭৯ সালে খ্রিস্টীয় বড়দিনে তৃতীয় যে বড় ধরনের ঘটনা ঘটে তা ইরানের বিপ্লব কিংবা চীনের অর্থনৈতিক উন্নতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ওই দিন সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনারা আফগানিস্তানে হামলা চালায়। সোভিয়েত ইউনিয়ন শুধু আফগানিস্তানে নয়, আফ্রিকায়ও বিশেষ করে অ্যাঙ্গোলা ও ইথিওপিয়ায় প্রভাব বিস্তার করে। এছাড়া ইরানে ইসলামী বিপ্লবের পরপরই গুপ্তচর বৃত্তির আখড়া হিসেবে পরিচিত তেহরানে মার্কিন দূতাবাসের কর্মীদের আটকের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার বিব্রতকর অবস্থায় পড়ে এবং শেষ পর্যন্ত এর পরিণতিতে কার্টার সরকারের পতন ঘটে।
এভাবে একের পর এক আন্তর্জাতিক অঙ্গনে নানা ঘটনা ঘটতে থাকে যা কিনা ভূ রাজনৈতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। শ্রোতাবন্ধুরা, বিশ্বে ভূ রাজনৈতিক পরিবর্তন ও পাশ্চাত্য সাম্রাজ্যবাদীদের পতনের নানা দিক সম্পর্কিত আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে এ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।
দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, দুদিন বন্ধ থাকার পর নাক্ষাংছড়ি সীমান্তে আবার গোলাগুলি, এপরে আতঙ্ক, দৈনিক প্রথম আলো। অমৃতকালে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও নতুন উচ্চতায় উঠবে, মোদি, দৈনিক কালকণ্ঠ। IMF এর সঙ্গে আলোচনা হবে বন্ধুর মতো, মহাজনের মতো নয়, দৈনিক যুগান্তর। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রতিবেশী কূটনীতির রোল মডেল শেখ হাসিনা, দৈনিক ইত্তেফাক। হার্ডলাইনে সরকার, রাজপথে থাকতে চায় বিএনপি, রাজনীতিতে হঠাৎ নয়া দৃশ্যপট, দৈনিক মানব জমিন। সরকার জনসমর্থনহীন বলেই ভারতের সাথে অভিন্ন সমস্যাগুলোর সমাধান করতে পারছে না, মির্জা ফখরুল, দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, ভর দুপুরে ব্যাংক লুটের ছক, মাঝপথে হাজির হয়ে ডাকাতদের ছত্রভঙ্গ করল ধানবাদের পুলিশ, নিহত এক, দৈনিক আনন্দবাজার পত্রিকা। CBI এর পরে দিল্লির ৩৫টি জায়গায় হানা দিল ইডি, কটাক্ষ করলেন সিসোদিয়া, দৈনিক আজকাল। অধিকারের দোহাই দিয়ে স্কুলে কি মিনি স্কার্ট পরা যায়, হিজাব মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের। দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, দুই দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে আবারও গোলাগুলি শুরু হয়েছে। থেমে থেমে ছোড়া হচ্ছে আর্টিলারি ও মর্টার শেল। তবে বেলা 11:30 পর্যন্ত আকাশে ফাইটার জেট ও হেলিকপ্টারের ওড়াউড়ি দেখা যায়নি। পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গত শনিবার পর্যন্ত টানা 23 দিন রাখাইন রাজ্যের স্বাধীনতাকামী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছিল। এ সময় আরাকান আর্মির লক্ষ্যবস্তুতে ফাইটার জেট ও হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ, মর্টার শেল ও বোমা নিক্ষেপ করে আসছিল মিয়ানমারের সরকারি বাহিনী। কিন্তু গত সোমবার থেকে হঠাৎ গোলাগুলি থেমে যায়।
দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অমৃতকালে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও নতুন উচ্চতায় উঠবে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠক শেষে একথা বলেন নরেন্দ্র মোদী। আজ দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2015 সাল থেকে 12 দফা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসব বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য মাত্রা যোগ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী আজ তাদের বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। এ সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে তারা আলোচনা করেছেন। এর আগে সকাল 9:30 মোদী সহ তার মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর তার সম্মানে গান স্যালুট দেওয়া হয়। প্রধানমন্ত্রী গার্ড অফ অনারও পরিদর্শন করেন।
পরিকল্পনামন্ত্রী এবে মান্নান বলেছেন, বাজেটে সহায়তার শর্ত নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা হবে, বন্ধুর মতো, মহাজনের মতো নয়। তবে এটা বলতে পারি, IMF থেকে অবশ্যই আমরা ঋণ পাব, এটা গ্যারান্টি। IMF আমাদেরই অংশ, এর আগেও আমরা IMF থেকে ঋণ পেয়েছি, তাদের এদেশে আসাটা একটি রুটিন ওয়ার্ক। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের NEC সম্মেলন কেন্দ্রে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত DJFB উন্নয়ন সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপের সভাপতিত্ব করেন DJFB-র সভাপতি হামিদুজ্জামান। সংলাপ সঞ্চালন করেন DJFB-র সাধারণ সম্পাদক সাহানওয়ার সাইদ শাহিন। পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি বড়, আমাদের অর্থের ক্ষুধা আছে, তাই আমরা আগের তুলনায় বেশি ঋণ চেয়েছি। আমরা অবশ্যই ঋণ পাব। শর্তের ব্যাপারে তিনি বলেন, কিছু শর্ত তো থাকেই, বন্ধুর কাছেও টাকা ধার নিলে বলে কবে টাকা ফেরত দিবি। IMF আসবে, আমাদের সঙ্গে কথা বলবে বন্ধুর মতো, কিন্তু মহাজনের মতো নয়।
দৈনিক ইত্তেফাক লিখেছে, বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যকার অনেক বিষয় আলোচনার মাধ্যমে সমাধান টেনেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক প্রতিবেশী কূটনীতির রোল মডেল। আজ মঙ্গলবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতি প্রদানকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি মোদীজির দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করি, এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতি প্রদান করে চলেছে। ভারত হল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিকটতম প্রতিবেশী। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে পরিচিত। তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী মোদী এবং আমি ফলপ্রসূ আলোচনার আরেকটি দফা শেষ করেছে। এই আলোচনার ফলাফল উভয় দেশের জনগণের জন্য সুবিধা বয়ে আনবে। আমরা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব নিয়ে বৈঠক করেছে।
দৈনিক নয়া দিগন্ত এক খবরে লিখেছে, সরকার জনসমর্থনহীন বলেই ভারতের সঙ্গে অভিন্ন সমস্যাগুলোর সমাধান করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে আমাদের যে অভিন্ন সমস্যাগুলো আছে, অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা এবং অন্যান্য যেসব সমস্যা আছে, তার সমাধান বাংলাদেশ সরকার এখন পর্যন্ত করতে পারেনি, কারণ ওদের পেছনে জনসমর্থন নেই।
দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ব্যাংক ডাকাতি করতে এসেছিল ছজনের একটি দল। সকাল ১১টা নাগাদ তারা ব্যাংকে প্রবেশ করে ম্যানেজারকে ঘেরাও করে রেখে লুটপাটও শুরু করে, কিন্তু আচমকাই সেখানে পুলিশ চলে আসায় বানচাল হয়ে যায় ডাকাতির ছক। এরপর পুলিশের হাত থেকে বাঁচতে ব্যাংক চত্বর থেকে পালানোর চেষ্টা করে ডাকাতরা। পুলিশও ততক্ষণে চারপাশ থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলেছে। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। পুলিশের গুলিতে ডাকাত দলের একজনের মৃত্যু হয়। দুজনকে ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ, বাকি তিনজন পালিয়ে যায়। মানি হাইস্টের চিত্রনাট্য থেকে ছেকে তোলা দৃশ্য মনে হতে পারে, কিন্তু ব্যাংক ডাকাতির এই ঘটনা এবং তারপরের নাটকীয় অভিযান ঘটেছে বাস্তবে। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ধানবাদের ব্যাংক মোড়ে একটি বেসরকারি ব্যাংকের স্থানীয় শাখায় ৬ দুষ্কৃতিকারীর দলটি হামলা করে গ্রাহক সেজে তারা ঢুকেছিল ব্যাংকে।
দৈনিক আজকালের খবর, আবকারী নীতিতে দুর্নীতির অভিযোগে আজ দিল্লির ৩৫টি জায়গায় হানা দিল ইডি। এই নিয়ে তীর্যক মন্তব্য করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। অভিযুক্ত সমীর মহেন্দ্রর বাড়িতেও আজ হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। রাজধানী ছাড়াও গুরগাঁও, লখনৌ, হায়দ্রাবাদ, মুম্বাই এবং বেঙ্গালুরুতেও চলছে তল্লাশি। তবে সূত্রের খবর, মনীষ সিসোদিয়ার বাড়িতে এদিন কোনো তল্লাশি চলেনি। কটাক্ষ করে সিসোদিয়া বলেন, প্রথমে সিবিআই হানা দিল কিন্তু কিছুই পেল না, এবার ইডি হানা দিচ্ছে কিন্তু ওরাও কিছু পাবে না। এটা আসলে অরবিন্দ কেজরিওয়ালের ভালো কাজ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা। ওরা সিবিআই ইডি কাজে লাগাক, আমাদের কাজ থামাতে পারবে না।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প, শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি গল্প। গল্পটি এরকম, প্রাচীনকালে সাত সমুদ্র ১৩ নদীর ওপারে বাস করত এক অত্যাচারী বাদশাহ। মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সবাই মনের গহীনে বিদ্রোহ আর ঘৃণার বীজ বপন করে যাচ্ছিল, অপেক্ষায় ছিল উপযুক্ত সময়ের। সুদে আসলে প্রতিশোধ নেওয়ার সময় সুযোগ খুঁজছিল সবাই। পক্ষান্তরে জালেম বাদশাহ কেবল রঙ্গরসে মজে থাকত। বিলাসী জীবনযাপন করতে গিয়ে সে নিরীহ জনতার কথা ভাববারও অবকাশ পেত না।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সূর্যের মতো বিশাল অগ্নিগোলক মানুষের জন্য আল্লাহ তাআলার বড় নিয়ামতগুলোর একটি। মানুষের কাছ থেকে জোরপূর্বক খাজনা আদায় করে নিজে বিলাসী জীবনযাপন করত ওই বাদশাহ। এমনকি নিজের সেনাবাহিনী, যারা তারই সেবায় নিয়োজিত ছিল, তাদের প্রাপ্য অধিকারও দিত না, উল্টো বরং তাদেরকে বঞ্চিত করত। যতই দিন যেতে লাগল, ততই বাদশার কারাগারগুলো বন্দিতে পূর্ণ হতে লাগল। কিন্তু বেশিরভাগ জনতাই বাদশার এই জুলুম অত্যাচার সহ্য করতে পারছিল না। তারা তাই দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করল। এভাবে যতই দিন যাচ্ছিল ততই দেশের জনসংখ্যা কমে যেতে লাগল। এসব ব্যাপারে বাদশার কোনো খবরই ছিল না। সে তার মতোই প্রাসাদে আরাম আয়েশে ভোগ উপভোগে লিপ্ত ছিল। যেই তার এসব কাজের প্রতিবাদ করত তাকেই সে বন্দিশালায় পাঠিয়ে দিত। এই বাদশার পরবর্তী গল্প আমরা শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
তো এভাবে যেতে যেতে একদিন বাদশাহ তার প্রাসাদে বিশ্রাম নিচ্ছিল। তার মন্ত্রীরা এবং তার সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা তার পাশে অবস্থান করছিল। দরবারের কবি তাদেরকে ফেরদৌসির শাহনামা কাব্যগ্রন্থ থেকে একটি অধ্যায় আবৃত্তি করে শোনাচ্ছিল। শাহনামার ওই অধ্যায়টি ছিল জাহাক এবং সেনা কর্মকর্তা ফেরেইদুনের মধ্যকার সংঘর্ষ সম্পর্কে। মন্ত্রী বাদশাহকে বলল, আপনি তো জানেন ফেরেইদুনের কোনো রাজ্য ছিল না, গুপ্তধন ছিল না, এমনকি কোনো সেনাবাহিনীও ছিল না। তাহলে কিভাবে ফেরেইদুন জাহাককে পরাজিত করে ক্ষমতার মসনদে আরোহণ করল? বাদশাহ কিছুক্ষণ ভাবল, তারপর মন্ত্রীর প্রশ্নের জবাবে বলল, শাহনামার গল্পে যেরকমভাবে বর্ণিত হয়েছে তা হল জনগণ ফেরেইদুনের চারপাশে এসে সমবেত হল এবং ফেরেইদুনের সাহায্যে এগিয়ে এলো।
বাদশাহ আরও বলল, দেশের মানুষ যারা তখনকার বাদশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল তারা বাদশার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল এবং ফেরেইদুনকে সিংহাসনে বসিয়ে ক্ষান্ত করল। সর্বোপরি কথা হল, জনগণের সহযোগিতা ও সমর্থনে ফেরেইদুন বিজয় লাভ করেছে আর জাহাক পরাজিত হয়েছে। মন্ত্রী তখন জিজ্ঞেস করল, হে বাদশাহ, মানুষের সহযোগিতা সমর্থনই যদি সিংহাসনে আরোহণের কারণ হয় তাহলে তুমি কেন তোমার চারপাশ থেকে জনগণকে সরিয়ে দিচ্ছ? তুমি কি তোমার বাদশাহী চালিয়ে যেতে চাও না? বাদশাহ তখন পাল্টা জানতে চাইল, কিভাবে সম্ভব জনগণকে বাদশার চারপাশে জমায়েত করা যায় এবং বাদশার সাহায্য সহযোগিতায় নিয়ে আসা যায়? মন্ত্রী বলল, বাদশাহকে সদয় হতে হবে, জনগণের প্রতি তার মায়া ভালোবাসা থাকতে হবে, কিন্তু তোমার মধ্যে এই দুটি গুণের কোনোটাই নেই। মন্ত্রীর কথা বাদশার মোটেও ভালো লাগল না। বাদশাহ কি করল সে কথা শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন, এই প্রত্যাশা রইল।
বাদশাহ কোথায় মন্ত্রীর সুন্দর পরামর্শটাকে কাজে লাগিয়ে জনগণের সন্তোষ অর্জনের চেষ্টা এগিয়ে যাবে তা না, উল্টো সে পরামর্শদাতা মন্ত্রীকে কারাবন্দী করার আদেশ দিল। মন্ত্রী কি আর করবে, কারাগারেই কাটাতে হলো তাকে দীর্ঘদিন। এদিকে বাদশাহ ঠিকই তার আয়েশি জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ল। জনগণের উপর জুলুম নির্যাতন আগের মতোই চালিয়ে যেতে লাগল। মানুষও ঠিকঠাক মতো সুযোগের অপেক্ষায় দিন কাটাতে লাগল, অপেক্ষা করতে লাগলো কখন বাদশাহকে মসনদ থেকে নামিয়ে দেওয়া যায়। এরই মাঝে বাদশার চাচাতো ভাইয়েরা এক কাণ্ড ঘটিয়ে বসল। তারা যখন দেখল দেশের পরিস্থিতি ভালো না, জনগণ বাদশার উপর ব্যাপক অসন্তুষ্ট, যে কোনো মুহূর্তেই বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে, তখন তারা বাদশার বিরুদ্ধে বিদ্রোহ করে বসল।
দেশে সম্ভাব্য নিরাপত্তাহীনতার পরিস্থিতি আন্দাজ করে চাচাতো ভাইয়েরা বাদশাহিতে তাদের অংশ ও অধিকার দাবি করে বসল। সেই সঙ্গে জালেম বাদশার বিরুদ্ধে অভ্যুত্থান করল। বাদশাহকে তারা বলল, এই বাদশাহিতে আমাদেরও অংশ আছে, আমাদের বাবারাও এই বাদশাহের জন্য অনেক খেটেছেন, শ্রম দিয়েছেন, জীবন দিয়েছেন, তুমি দীর্ঘ সময় বাদশাহি করেছ, এবার আমাদের পালা। বাদশাহ তো নাছোড় বান্দা, সে হাল ছাড়ল না, মনে মনে ভেবেছিল আগের মতোই জুলুম অত্যাচার অব্যাহত রেখে সে ক্ষমতায় থাকতে পারবে। সে ভাবতেই পারেনি যে চাচাতো ভাইরা জনগণের সঙ্গে একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেয়ার আগে প্রয়োজনীয় কাজকর্ম এবং পরিকল্পনা নিয়ে নিয়েছে। এর পরের ঘটনা শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
সুপরিকল্পিতভাবে চাচাতো ভাইয়েরা যখন জনগণকে সঙ্গে নিয়ে বাদশার বিরুদ্ধে অভ্যুত্থান করে বসল, বাদশার সুবিধা করতে পারল না, কেননা জনগণ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তাদের কোনো রকম সমর্থন বাদশার প্রতি ছিল না। অগত্যা বাদশাকে সিংহাসন ছেড়ে দিতেই হলো। বরখাস্ত হয়ে যাবার পর তার চাচাতো ভাইদের মধ্য থেকে একজন নতুন বাদশাহ হিসেবে মনোনীত হল। বাদশাহের মসনদে আসীন হল নয়া বাদশাহ। সে জ্ঞানী মন্ত্রীকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে নিজের মন্ত্রী হিসেবে নিয়োগ দিল। এ অবস্থা দেখে সাবেক বাদশাহ আফসোস করতে লাগল, কেন সে ওই মন্ত্রীর উপদেশ বা পরামর্শগুলোকে কাজে লাগালো না। মন্ত্রী নতুন বাদশাহকে বলল,
হে বাদশাহ, তুমিও যদি আমাদের পরামর্শ ও উপদেশকে পরোয়া না করে, জনগণের কথা বিবেচনা না করে তোমার চাচাতো ভাইয়ের মতোই জুলুম নির্যাতনের রাজ কায়েম করো, তাহলে তোমার পরিণতিও তার মতোই হবে। দেশের মানুষ তোমার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠবে। কথাই আছে না, জুলুমের রাজ কায়েম করে কোনো হুকুমাতই বেশি দিন টিকে থাকতে পারে না। এমন কোনো জালেম নেই যে কিনা এই পৃথিবীতেই তার জুলুমের শাস্তি ভোগ করে যায় না। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। শেষ পর্যন্ত দেরিতে হলেও প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আক্কেলকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল। তবে দখলদার এই সরকার দাবি করেছে, দুর্ঘটনাক্রমে গত মে মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আবু আক্কেল নিহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের ব্যাপারে শর্তের কথা জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকো বলেছেন, প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে হলে নিশ্চিত চুক্তির খসড়া কপি প্রস্তুত করতে হবে, যা তারা বৈঠকের পর সই করবেন। আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু দিতে পারেনি দখলদার ইসরায়েল, বলেছেন ইরানের শীর্ষ কমান্ডার বাকেরি। বৈঠক করেছেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে রেল, বন্যা নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থা সহ মোট 7টি সমঝোতা স্মারক সই। বাংলাদেশের বান্দরবানের নাখুনছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আবারও ভারী গোলাবর্ষণ, সীমান্তবাসীর আতঙ্কে। এবং চীন, ভারত সহ কয়েকটি মিত্র দেশের সঙ্গে চলমান যৌথ সামরিক মহড়া পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায়। খুদা হাফেজ।